بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত শরহুস সুন্নাহ এবং শেখ ফজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত এর ব্যাখ্যা গ্রন্থ থেকে। আজকের আলোচ্য বিষয় আমরা কবরের আযাব সম্পর্কে আরও কিছু আলোচনা করার আশা পোষণ করছি। কবরের আযাব বিষয়ে গত সপ্তাহে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আযাবুল কবর। এই আযাবুল কবর সম্পর্কে আমরা গত সপ্তাহেও কিছুটা আলোচনা করেছি এবং এই সপ্তাহেও কবরের আযাব সম্পর্কে কিছু প্রশ্ন, যেগুলা আমাদের সামনে দেখা দেয়, ওই প্রশ্নগুলার যে আনসারগুলো আমাদের উলামায়ে কেরামরা দিয়েছেন, সেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা, আমাদের যে কবরের যে আদাব, সেই আদাবটা আমরা ইতিমধ্যে জেনেছি যে সেই আদাবটা কিসের উপরে হবে, রোহের উপরে না শরীরের উপরে, এবং এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেয়া হয়েছে। আজকে আমরা প্রথমত যে বিষয়টা জানব যে রোহ, তো যেটা বলছিলাম যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কবরের আদাব, এটা কি রোহের উপরে হবে না শরীরের উপরে হবে না দুটোর উপরেই হবে, এবং এই প্রশ্নের উত্তর আমরা জেনেছি ওয়ালিল্লাহিল হামদ। আজকের প্রথম বিষয় হচ্ছে যে রোহ, রোহটা কি? এই রোহ কি এ বিষয়ে এই প্রশ্নের উত্তরে অনেকেই কতপ্রষ্ট হয়েছে, আবার অনেকেই হিদায়াত পেয়েছে। এই যে রুহের বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে অবশ্যই কোরআন, কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের জানতে হবে যে রোহ কী। রোহ সম্পর্কে যারা নিজের বুদ্ধি দ্বারা, নিজের যুক্তি দ্বারা কথা বলেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। তো রোহ কী, রোহের হাকিকত কী, এ বিষয়ে মানুষ এই আলোচনায় তিন ভাগে বিভক্ত হয়েছে। কেউ বলেছে যে আসলে রোহটা হচ্ছে এটা শরীরেরই একটা অংশ, যে যেটা সব সময় শরীরের মধ্যে যে নড়াছড়া করে, বা মানুষ যে বিষয়টা দ্বারা, যে বস্তুর দ্বারা নড়াচড়ার শক্তি পায়, সেটাই হচ্ছে রোহ। কেউ বলেছে যে রোহ এটাই হচ্ছে জীবন, অথবা এই যে মানে শরীরের যে নিঃশ্বাস, এটাকেই কেউ রোহ বলেছেন। আর এই কথাগুলো বলেছেন যে যারা, এরা হচ্ছেন মুতাকাল্লিমিনরা, তাদের অভিমত হচ্ছে এটাই যে রোহ এটা হচ্ছে শরীরের, দেহেরই একটা অংশ, যেটা দেহের মধ্যেই অবস্থান করে এবং দেহ থেকে কখনো এটা বিচ্ছিন্ন হয় না। এটা হচ্ছে মুতাকাল্লিমিনদের কথা। আর ফালাসিফারা বা এই যে দার্শনিকরা, তাদের যে চিরাচরিত স্বভাব, যেটা যে তারা সবসময় একটা ভিন্ন কথা বলে থাকে, যে এটা রোহ এটা শরীরের ভিতরেরও কিছু না, এটা বাহিরেরও কিছু না, লাইসা দাখিল আল বাদান ওয়ালা খারিজা, রোহটা হচ্ছে এটার কোনো গুণ, নিজস্ব কোনো গুণ নেই, এটা দেহের বাহিরেরও কিছু না, দেহের ভিতরেরও কিছু না, এটা নড়াচড়াও করে না, আবার এক জায়গায় বসেও থাকে না, এটা উপরেও উঠে না, নিচেও নামে না। এই হচ্ছে ফলাসিফাদের কথা। তো তারা রুহকে এমন একটা গুণে, মানে এই যে দার্শনিকরা রুহকে এমন একটা গুণে গুণান্বিত করে যে গুণ দ্বারা তারা ওয়াজিবুল উজুদ, ওয়াজিবুল উজুদকে যারা তারা যে গুণে গুণান্বিত করে ওই গুণের দ্বারাই তারা রুহকে গুণান্বিত করে। ওয়াজিবুল উজুদ বলতে তারা আল্লাহ আজ্জা জাল্লাকে বোঝায় যে আল্লাহ সম্পর্কে তাদের কথা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তার মখলুকের ভিতরেও না বাহিরেও না, উপরেও না নিচেও না। তো সেম গুণ তারা সেম কথা বলে থাকে তারা এই রুহ সম্পর্কে, যে রুহ এটা দেহের ভিতরেরও কিছু না, দেহের বাহিরেও এটা অবস্থান করে না, এটা নড়াচড়াও করে না, আবার এক জায়গায় জমেও থাকে না। তো এটা হচ্ছে দার্শনিকদের অভিমত, আর এই দুইটা কথাই হচ্ছে কাউল বাতিল। প্রকৃতপক্ষে রুহ সম্পর্কে কথা হলো যে এটা একটা স্বতন্ত্র বস্তু, রুহ একটা স্বতন্ত্র বস্তু, এটা শরীরের উপরে নির্ভরশীল না, যে শরীর না থাকলে, দেহ না থাকলে সে থাকবে না, বরঞ্চ সে তার স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং নির্ভর একটা বস্তু রুহ। এবং যদিও সে স্বয়ং নির্ভর, তারপরেও দেহের মধ্যে এই রুহের একটা স্বতন্ত্র অবস্থান থাকে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে রুহ সম্পর্কেই, যে রুহ এটা একটা স্বয়ং সম্পূর্ণ একটা বা স্বয়ং নির্ভর একটা বস্তু, তবে দেহের মধ্যে তার একটা মানব দেহে বা দেহের মধ্যে প্রাণীর দেহে এটার একটা স্বতন্ত্র অবস্থান থাকে। কিন্তু এটা এরকম না যে ওই জিসিম না থাকলে বা দেহ না থাকলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এরকম না, কারণ সে কি স্বয়ং নির্ভর। দেহ না থাকলে ওই রোগটা থাকতে পারে, আবার দেহ যখন আসে তখন সে এই দেহের মধ্যে তার একটা স্বতন্ত্র অবস্থান আছে থাকে। কখনো এই রোহটা দেহ থেকে পৃথক হয়, আবার কখনো এই রোহ দেহের মধ্যে দেহের সাথে লেগে থাকে। যেমন কোরআনে কেরিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ويمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। যে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন হিনা মৌতিহা তার মৃত্যুর সময়, আর যেটা মৃত্যুবরণ করেনি ঘুমের সময় তার প্রাণ নিয়ে যান। ফয়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সলা হয়ে গেছে তার প্রাণকে ওই সময় আটকে রেখে দেন। ওয়ুরসিলুল উখরা, এবং অন্যগুলোকে ছেড়ে দেন তারা ঘুম থেকে জেগে ওঠে। তাহলে বোঝা গেল যে ঘুমানোর সময় মানুষের প্রাণটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়, এবং সেই বিচ্ছিন্ন কিভাবে হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এই আয়াতে বিষয়টা সুস্পষ্ট যে ওই সময় ঘুমানো, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার প্রাণ এটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। এবং এই যেমন সাহেব বুখারী এবং সাহেব মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই দোয়া পড়তেন, বিইসমিকা রব্বি ওয়াদাআতু জানবি ওয়াবিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজ বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি বলতেন যে হে আল্লাহ, তোমার নামে, তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্ব বিছানায় রাখছি, অবিকা আর ফাওহু, এবং তোমার নাম নিয়ে আমি বিছানা থেকে উঠব। তুমি যদি ইন আমসাক তানফসি ফারহামহা, আমার নফসকে আমার প্রাণকে যদি তুমি রেখে দাও, এটা যখন যেহেতু ঘুমানোর সময় প্রাণটা চলে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণকে হরণ করেন। এই ঘুমানোর সময় মানুষের প্রাণ হরণ করা হয়, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ তুমি আমার নাফসকে যদি রেখে দাও, যেটা ওই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জালা বলেছেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, ঘুমানোর সময় যে প্রাণগুলোকে নিয়ে নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন, সেই প্রাণগুলোর মধ্যে কোনোগুলোকে রেখে দেন, মানে ওইগুলা ওই ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করে, ওই রসুলুল উখরা, এবং কোনো প্রাণকে ছেড়ে দেন, মানুষ ঘুম থেকে জেগে উঠে আবার প্রাণ ফিরে পায়। তো এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ যদি তুমি আমার প্রাণকে রেখে দাও, ফারহামহা, তাহলে আমার প্রাণের উপরে তুমি রহম করো, ওয়াইন আরসালতাহা ফাহফাজহা, আর যদি ওইটাকে ছেড়ে দাও, তাহলে তুমি এটাকে হেফাজত করো, বিমা তাহফাজু বিহি ইবাদাক আস-সালিহিন, যদ্বারা তুমি তোমার নেককার সৎকর্মশীল বান্দাদেরকে হেফাজত করে থাকো। তো কোরআনে কারীমের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট যে প্রাণ হচ্ছে এমন একটা জিনিস যেটা দেহের মধ্যে অবস্থান করে আবার কখনো দেহ থেকে বেরিয়ে যায়, পৃথক হয়ে যায়। তো মোট কথা, নফসের বা রুহের অবস্থান দেহের মধ্যে একটা স্বতন্ত্র অবস্থান, এবং রুহ বা নফসটা হচ্ছে একটা স্বয়ং নির্ভর বস্তু যেটা দেহের উপরে নির্ভরশীল না, যে দেহ না থাকলে রুহ থাকবে না বা নফস থাকবে না, এরকম না, দেহ না থাকলেও নফস তার অবস্থান নে থাকতে পারেন, নফস বা রুহ থাকবে, এবং এটাই হচ্ছে মাযহাব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে রুহ এবং নাফস। রুহ এবং নাফস দুইটা কি একই জিনিস না দুইটা আলাদা জিনিস, আলাদা বস্তু? এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব রুহে চমৎকার আলোচনা করেছেন, এবং বেশ লম্বা আলোচনা। সেই আলোচনার জিস্ট বা খুলাসা হচ্ছে এইটুকু যে আসলে নাফস এবং রুহ দুইটা একই জিনিস, তবে নাফস এবং রুহ ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন সময় ব্যবহৃত হতে পারে, আবার কখনো দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। নাফস এবং রুহ দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, যেমন আমরা যখন বলি খারাজাত নাফসুহু, তাহলে এটা বোঝায় যে খারাজাত রুহুহু, যে তার নাফস বের হয়ে গেছে, তার মানে কি তার রুহ বেরিয়ে গেছে। আবার যখন বলি আমরা খারাজাত রুহুহু, তখন এটা বোঝায় যে খারাজাত নাফসুহু, যে তার রুহ বেরিয়ে গেছে, মানে কি তার নাফস বেরিয়ে গেছে। তো নাফস এবং রুহ দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো এটা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা ঈমান এবং ইসলামের বিষয়গুলো আমরা জেনেছি যে ঈমান এবং ইসলাম যখন পৃথক পৃথকভাবে ব্যবহৃত হয়, তখন এটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়। যখন ঈমান এবং ইসলাম যখন দুইটা আলাদা আলাদা ব্যবহৃত হয়, তখন ইমান বলতে ইসলামও বোঝায়, ইসলাম বলতে ইমানও বোঝায়। আবার যখন দুইটা একই সাথে ব্যবহৃত হয়, ইমান এবং ইসলাম যখন একই সাথে বলা হয়, তখন ইসলাম বাহ্যিক কাজকর্মগুলোকে বোঝায়, আরকানুল ইসলামগুলোকে বোঝায়, আর ইমান বলতে আরকানুল ইমানগুলোকে বোঝায়। তো ঠিক এমনিভাবে নাফস এবং রুহ, নাফস এবং রুহ যখন পৃথকভাবে বলা হয়, নাফস খারাজাত নাফসুহু, তখন এটা রুহকেই বোঝায়, আবার রুহ যখন বলা হয়, তখন এটা নাফসকে বোঝায়। আবার যখন দুইটা একই সাথে ব্যবহৃত হয়, তখন দুইটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝাতে পারে। তো নাফস এবং রুহ আসলে দুইটার হাকিকত একই এবং দুইটা একই বিষয়। এটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আলোচনার, উনি এই বিষয়ে যে আলোচনা করেছেন সেই আলোচনার মোটমাট কথা এটুকু। এবং এই যে নাফসের তিনটা প্রকার, সেই তিনটা প্রকার বলতে আসলে এই এটা যখন আমরা বলবো যে নাফস এবং রুহ একই বিষয়, তখন আমরা বলবো যে আসলে নাফসের তিন প্রকার বলতে রুহের তিনটা প্রকার, আম্মার আলাওয়ামা এবং মুতমাইন্না। হ্যাঁ, তো এটা তিন নাফস না কিংবা তিন রুহ না, এটা হচ্ছে একই নাফসের বা একই রুহের তিনটা বৈশিষ্ট্য। এই রুহ সম্পর্কে আলোচনার বিষয়ে কেউ কেউ বলেন যে যারা অতি সাবধানী তারা বলেন যে না, রুহ সম্পর্কে কোনো কথা বলা যাবে না, রুহ সম্পর্কে কোনো কথা বলা যাবে না, যে এটা নাফস বা রুহ সম্পর্কে মুখ বন্ধ রাখতে হবে। আসলে এই ধারণাটাও ঠিক না, কারণ কোরআনে কেরিমে কিংবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রুহ বা নাফস সম্পর্কে আলোচনা করা থেকে বিরত থাকার কোনো নির্দেশ দেয়া হয়নি। অবশ্যই আমরা রুহ সম্পর্কে বা নাফস সম্পর্কে আলোচনা করতে পারি, এবং এই কারণেই তো দেখা যায় যে আমাদের উলামায়ে কেরামরা বিশেষ করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই যে রুহ সম্পর্কে তিনি এই যে কিতাব রুহ একটা বই, একটা কিতাব তিনি সংকলন করেছেন, এবং আরও অন্যান্য উলামায়ে কেরামরা রুহের উপরে লিখেছেন, অনেক লিখেছেন। তো অতি সাবধানে যারা তাদের বলেন যে না, রুহ বা নাফস সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আর এর পক্ষে তারা দলিল দেন কোরআনে কেরিমের এই আয়াত, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। তারা আপনাকে, হ্যাঁ নবী, তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন যে রুহ হচ্ছে মিন আমরি রব্বি, আমার রবের একটা নির্দেশ। তো এই আয়াতকে প্রমাণ হিসাবে উপস্থাপন করে ওনারা বলেন যে এখানে আল্লাহ আজ্জা উজ্জাল্লা সাফ জানিয়ে দিয়েছেন যে রুহ হচ্ছে তার নির্দেশ, সুতরাং এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। কিন্তু আসলে বাস্তব বিষয় হলো এরকম না, কারণ এই আয়াতে রুহ সম্পর্কে কথা বলতে নিষেধ করা হয়নি, বরং রুহের বিষয়টা কী বা রুহের তাৎপর্যটা কী সেটা জানিয়ে দেওয়া হয়েছে, কুলির রুহ মিন আমরি রাব্বি। তো রুহ সম্পর্কে অবশ্যই কথা বলা যাবে, কিন্তু সেই কথা নিজের মন গড়া কিংবা নিজের যুক্তির ভিত্তিতে, বুদ্ধির ভিত্তিতে কোনো কথা বলা যাবে না। অবশ্যই রুহ সম্পর্কে কোরআন এবং সুন্নাহতে যে আলোচনা এসেছে বা কোরআনে কেরিমে আল্লাহ আজ্জা জাল্লা যা বলেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহ সম্পর্কে যা বলেছেন, হ্যাঁ, মোট কথা কোরআন এবং সুন্নাতে, সুন্নার আলোকেই রুহ সম্পর্কে আলোচনা করতে হবে, এবং এরকম আলোচনা করা এটা কি অবশ্যই জায়েজ, এবং শুধু জায়েজ না, বরঞ্চ এর মধ্যে এই রুহের কোরআন এবং সুন্নার ভিত্তিতে রুহ সম্পর্কে আলোচনা করা এর মধ্যে অনেক ফায়দাও আছে। এর মধ্যে বিশেষ যে ফায়দাগুলো সেটা হচ্ছে, এক, যে এডদার হক এবং বাতিলকে বুঝে যায়। যেমন আমরা রুহ সম্পর্কে যখন এই যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা জানলাম যে রুহ সম্পর্কে মানে বাতিল ধারণা কারা পোষণ করে, এবং রুহ সম্পর্কে সঠিক ধারণা, সত্য ধারণা কারা পোষণ করেন, এটা আমরা এই আলোচনার মাধ্যমে জানলাম। অতএব কোরআন এবং সুন্নার দলিলের ভিত্তিতে যদি রুহ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে এডদারা হক কে জানা যায়, হক এবং বাতিলকে জানা যায়। এবং এই বিষয়ে যখন আমরা আলোচনা করব, অবশ্যই আমরা কোরআন এবং সুন্নাতে রুহ বিষয়ে যা বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জিত হবে, জ্ঞান অর্জন করা যাবে। তো এই হচ্ছে এই কারণে রুহ সম্পর্কে আলোচনা করতে হবে কোরআন এবং সুন্নার দলিলের ভিত্তিতে। মন গড়া কিংবা নিজস্ব যুক্তি বুদ্ধির ভিত্তিতে রুহ সম্পর্কে আলোচনা করা, শুধু রুহ সম্পর্কে না, দিনের কোনো বিষয়ে আলোচনা করা নিজের যুক্তির ভিত্তিতে, হ্যাঁ, এটা হচ্ছে হারাম, এটা অবশ্যই করা যাবে না। যদি কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে করা হয় তাহলে অবশ্যই এটা জায়েজ এবং এর মধ্যে ফায়দা আছে। এই যেমন এই মাসআলা সম্পর্কে, রুহ সম্পর্কে আলোচনা করতে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে দেখেন যে এটার মধ্যে কী ফায়দা, রুহ সম্পর্কে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আলোচনা করলে কী ফায়দা হয়, যে এই আলোচনা যখন কোরআন এবং সুন্নার ভিত্তিতে করা হবে, তখন এই বিষয়টা প্রমাণিত হয় যে কোনো গুণ কোনো বস্তুর সাথে যখন কোনো গুণ সংশ্লিষ্ট হয়, হ্যাঁ, তো মানে কোনো গুণের দ্বারা যদি কোনো কিছু গুণান্বিত হয়ে থাকে, তো এর দ্বারা অন্য কোনো কিছুর সাথে তার সাদৃশ্য ধারণ করা এটা আবশ্যক হয় না। কোনো বস্তু যদি কোনো গুণের দ্বারা গুণান্বিত হয়, তাহলে এই কারণে অন্য বস্তুর সাথে এর সাদৃশ্য ধারণ করা আবশ্যক হয় না। এই কারণেই যে যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে সিফাতগুলো আছে, যখন আমরা বলি যে আল্লাহর জন্য এই গুণগুলো প্রতিষ্ঠিত, তখন এর দ্বারা এই বিষয়টা আবশ্যকই হয় না যে এই এর এই যেহেতু আল্লাহর জন্য একটা গুণ সাব্যস্ত করা হলো, অতএব একটা তার জন্য একটা সাদৃশ্য তৈরি করতে হবে বা তার একটা সাদৃশ্য ধারণ করতে হবে। যেমন আমরা যখন বলি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আস-সামিয়া কিংবা আল বাসির, এই সামা এবং বাসারের গুণ দ্বারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণান্বিত করা হয়, তখন যে মানুষের সামা মানুষের বাসারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামা এবং বাসারের কোনো ধরনের সাদৃশ্য নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। তো মূল কথা হচ্ছে যে কোনো বস্তুকে বা কোনো কিছুকে যদি কোনো গুণ দ্বারা গুণান্বিত করা হয়, তাহলে এর দ্বারা অন্য কোনো বস্তুর সাথে এর সাদৃশ্য নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে গুণগুলো আছে, সেই গুণগুলো যখন আল্লাহর জন্য আমরা স্বীকার করব, তখন ওই গুণের যে তার হাকিকত কি, এর তাৎপর্য কি, ওই গুণটা কি রকম, কিংবা ওই গুণের কোনো সদৃশ্য নির্ধারণ, এইগুলো কোনো কিছুরই প্রয়োজন হয় না। যেমন এই এই জায়গাতে যে রুহ এমন একটা বস্তু যেটা মানুষের মধ্যে অবস্থান করে, আবার কখনো মানুষ থেকে পৃথক হয়, কখনো এটা উপরে ওঠে, কখনো নিচে নামে, তো কখনো আসে কখনো যায়। এই যে রুহের এই গুণাবলীগুলো মানুষের মধ্যেই বিদ্যমান, কিন্তু এত সত্ত্বেও এই রুহের কোনো কাইফ, রুহের কোনো মিসাল, রুহের প্রকৃত তাৎপর্য বা এটা এটার ধরনটা কি, এটা কী রকম, হ্যাঁ, আজও কেউ বলতে পারেনি। এমন কি যারা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো সিফাত যদি নির্ধারণ করা হয়, যেমন এই এই যে আশাইরা কিংবা জাহমিয়ারা, তারা যখন বলে যে আল্লাহর জন্য যদি এখন ইয়াদুল্লাহ বলা হলো, আল্লাহর জন্য ইয়াদ এই সিফত যখন আল্লাহর সাথে সংশ্লিষ্ট করা হলো বা এই গুণে আল্লাহকে গুণান্বিত করা হলো, তখন তারা বলে যদি এটা করা হয় তাহলে একটা সদৃশ্য চোখের সামনে চলে আসে, হ্যাঁ, তাহলে মানুষের হাতের সাথে আল্লাহর হাতের তুলনা হয়ে যায়। এই মুশাববিহা সম্প্রদায় হ্যাঁ এটাই বলে। তো এদের প্রতি আমাদের জবাব হচ্ছে যে দেখো, রুহ যেটা তোমাদের প্রত্যেকের মধ্যে যে রুহটা আছে, এবং এই রুহের একটা সিফতও আছে, সেটা আসে যায়, হ্যাঁ, কখনো এটা ভালো কখনো এটা মন্দ, কখনো এটা উপরে চলে কখনো এটা নিচে, হ্যাঁ, তো এই যে রুহ নিয়ে তোমরা চলাফেরা করতেছো, এই রুহের যে গুণগুলো আছে এটা নিজেদের মধ্যে বিদ্যমান, কিন্তু এত সত্ত্বেও এই রুহের যে সিফাতগুলা বা এই রুহের ধরনটা কি, এটা কী রকম, হ্যাঁ, এর কোনো সাদৃশ্য তোমরা নির্ধারণ করো না, এবং তোমরা কেউ এটুকু বলো না যে যদি মানুষের জন্য রুহ, মানুষের রুহ আছে এটুকু যদি বলা হয়, তাহলে এখানে মানুষকে অন্য কোনো প্রাণীর সাথে মানুষের সাদৃশ্য হয়ে যাবে, কিংবা এটার কোনো সাদৃশ্য নির্ধারণ করার প্রয়োজন হবে, কিংবা এই রুহটা এই অন্য এই বস্তুর মতো, এই বস্তুর মতো, এরকম কোনো কিছু তোমরা বলো না। তো মূল কথা হচ্ছে যে যে গুণে মানুষ গুণান্বিত, ওই গুণেরই কোনো সদৃশ্য মানুষ দেখাতে পারে না, কিংবা ওইটার হাকিকা বা ওইটার কোন যে এটা কেমন সেটাই মানুষ বলতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কোনো সিফত নির্ধারণ করা হয়, তাহলে এরকম দাবি করা যে আল্লাহর জন্য সিফত নির্ধারণ করলে তার জন্য সদৃশ্য নির্ধারণ করা হয়ে যাবে, এই দাবিটা কেমন, এটা কি করে হতে পারে? মানুষ তার নিজের জন্য যদি যে সিফত নির্ধারণ করলো, ওই সিফতেরই যে গুণ দ্বারা মানুষ নিজে গুণান্বিত, তার ওই গুণেরই কোনো সদৃশ্য নেই, ওইটার কোনো মিসাল নেই, ওইটার কোনো তাসবিহ নেই, করতে পারে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাসবিহ বা তামসিল কিভাবে করতে পারে? তো যারা এই দাবি করে যে আল্লাহর জন্য সিফাত নির্ধারণ করলে তাসবিহ বা তামসিল হয়ে যাবে, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে তাহলে তোমাদের মধ্যে, তোমরা মখলুক, তোমাদের মধ্যে যে গুণটা আছে, যে রুহের যে সিফত আছে, এটাকে তোমরা স্বীকার করো, এটাকে কেউ অবজ্ঞা বা অস্বীকার করে না, কিন্তু এতৎসত্ত্বেও তোমরা এই সিফতের কোনো তাসবিহ বা তামসিল কিছুই দেখাতে পারো না। তো এই যে কথাটা ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে রুহ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে কোরআন এবং সুন্নার আলোকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে এর দ্বারা অনেক অনেক ফায়দা হয়, বিশেষ করে হক এবং বাতিলকে জানা যায়, বাতিলকে প্রতিহত করা সহজ হবে, এবং এই রুহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিংবা সুন্নাতে যে যা বলেছেন সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জিত হবে। তো এই কারণে রুহ সম্পর্কে কথা বলা, জেনারেলি যে রুহ সম্পর্কে কথা বলা যাবে না, এই কথাটা ঠিক না। রুহ সম্পর্কে কথা বলা যাবে, তবে অবশ্যই কোরআন এবং সুন্নার আলোকে বলতে হবে। এরপরে এখানে আরেকটা বিষয় যে রুহ, এই যে রুহের রুহের মৃত্যু হবে কি হবে না, রুহের মৃত্যু হবে কি হবে না, দেহের মৃত্যু হয় তেমনিভাবে রুহের কি মৃত্যু হবে, এই যে প্রশ্ন, এই প্রশ্নের বিষয়েও বা এই বিষয়ে অনেক কথাবার্তা অনেকে বলেছেন, এবং এই প্রশ্নেও অনেকে হক থেকে বিচ্যুত হয়েছেন, সত্য থেকে সত্যভ্রষ্ট হয়েছেন। কারণ কেউ কেউ বলেছে যে রুহ এটা হচ্ছে খাদিম এবং এটা সৃষ্ট কোনো বস্তু না, অতএব এটা এটার কোনো শুরুও নেই, মানে আদি অন্তহীন। আর যে জিনিসটা আদি অন্তহীন সেটা মৃত্যু বরণ করতে পারে না। এই যে রুহ সম্পর্কে কিভাবে মানুষ বিভ্রান্ত হয় দেখেন, রুহের মৃত্যু হবে কি হবে না এই বিষয়ে বলতে যে কেউ কেউ বলেছেন যে রুহটা হচ্ছে একটা কাদিম বা অনন্ত জিনিস যেটার কোনো শুরুও নেই শেষও নেই, মানে আসলে যে সিফাটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ওই সিফাটটাই রুহকে দিচ্ছেন, ওই গুণটাই তারা ওই গুণে গুণান্বিত করছেন তারা রুহকে, এবং সে কথা বলে তারা বলছেন যেহেতু এটা আদি অন্তহীন অতএব এটার কোনো মৃত্যু নেই। আবার তো এই এই কথা যারা বলে এদের কথা বাতিল, কারণ রুহ মানুষের দেহ, যেমন দেহ যেমন এটা সৃষ্ট, মানুষের রুহটাই সৃষ্ট, এবং দেহ এবং মানে রুহ মিলেই তো মানুষ, যেহেতু মানুষ সৃষ্ট অতএব মানুষের দেহ এবং রুহ দুইটাই সৃষ্ট, এ বিষয়ে এটাই হচ্ছে সত্য কথা। সুতরাং এর বিপরীত কথা যারা বলবে তাদের কথা হচ্ছে বাতিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা রুহকে এমন একটা গুণ দিচ্ছে বা এমন একটা বৈশিষ্ট্য দিচ্ছে যে বৈশিষ্ট্য বা যে গুণটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার। অতএব যে গুণে আল্লাহ আজ্জা ওয়া জাল, যে পরিপূর্ণ গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত, ওই পরিপূর্ণ গুণে কোনো মখলুককে গুণান্বিত করা যাবে না। পরিপূর্ণ গুণে, যেহেতু আদি অন্তহীনতা এটা হচ্ছে একটা গুণের বা একটা বিষয়ের জন্য একটা পরিপূর্ণ গুণ, অতএব আদি এবং অন্তহীনতা এই গুণে অন্য কোনো কিছুকে গুণান্বিত করা যাবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, এই গুণটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব রুহ সম্পর্কে এইটুকু বলা যে রুহের কোনো শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই, এই কথাটা হচ্ছে আল্লাহর গুণে একটা মখলুককে গুণান্বিত করা। আরেক দল বলছেন যে রুহ বা নাফস এটা অবশ্যই মৃত্যুবরণ করবে, এবং এ সম্পর্কে তারা দলিল দিয়েছেন কোরআনে কেরিমের এই আয়াত, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নাফসি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। এবং অন্য আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবলমাত্র অবশিষ্ট থাকবে জুল জালাল ওয়াল ইকরামের ওয়াজ, মহান মহিমান্বিত আল্লাহর অস্তিত্ব। এবং আরও অন্য আয়াতে সুরাতুল কাসাসের আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংসশীল কেবল আল্লাহ ব্যতীত। এই আয়াতগুলোর ভিত্তিতে ওনাদের দাবি হচ্ছে যে রোহটা মৃত্যুবরণ, নাফস অবশ্যই মৃত্যুবরণ করবে, নাফসের মৃত্যু হবে, হয়ে যাবে। এই কথা যারা বলেছেন, এরা যেহেতু দলিলের ভিত্তিতে এবং কোরআনে কেরিমের এইসব আয়াতের ভিত্তিতে বলেছেন, সুতরাং আমরা বলবো না এটুকু যে ওনারা আহলুসুন্নাহ ওয়াল জামাতের বাহিরে। আহলুসুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিছু সংখ্যকের অভিমত হচ্ছে এইটুকু যে রুহ মৃত্যুবরণ করবে, এবং এর পক্ষে তারা যে দলিলগুলো উপস্থাপন করেছেন এগুলো হচ্ছে এই আয়াত। আর অন্যদের অভিমত হচ্ছে আহলুসুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, অন্যান্য আইম্মা এবং উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে রুহ মরবে না, রুহ মরবে না, কারণ রুহকে সৃষ্টি করা হয়েছে সেটা যেন অবশিষ্ট থাকে, মৃত্যু হবে দেহের, মৃত্যু হবে দেহের। তাহলে এখানে তাদের এই যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই কথা থেকে আমরা কি বুঝলাম, এই যে তৃতীয় দলের যে কথা যে রুহ খুলিকাত লিল বাকা, রুহ খুলিকাত লিল বাকা, রুহকে বা নাফসকে সৃষ্টি করা হয়েছে অবশিষ্ট থাকার জন্য, তাহলে বোঝা গেল তাদের এই কথা থেকে যে ওনারা, ওনাদের আকীদা হচ্ছে যে রুহ এটা মখলুক। এটা ওই যে প্রথম দলের যে অভিমত তারা যেটা দিছে যে রুহ এটার শুরু নেই, আদি নেই, অন্ত নেই, এই যে গুণ যেটা এটা হচ্ছে অসৃষ্ট বস্তুর গুণ। তো তাদের এই কথাগুলো যে বাতিল সেটা এই কথা দ্বারাই প্রমাণিত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই যে কথা যে রুহ খুলিকাত লিল বাকা, রুহ এটা কি মখলুক, আর প্রত্যেকটা মখলুকই কি হাদিস, এটা নতুন, প্রত্যেকটা সৃষ্ট বস্তুই হয় নতুন সৃষ্ট, নবসৃষ্ট, এটা এটা আদি হয় না, এটার মধ্যে আদি গুণ থাকে না। তো ওনাদের কথা হচ্ছে যে রুহ এটা বাকি থাকবে, এটার মৃত্যু হবে না, মৃত্যু হবে কেবলমাত্র দেহের। এবং এই সম্পর্কে তারা এই যে সহি সুন্নার মধ্যে যে হাদিসগুলো, বিশুদ্ধ হাদিসগুলো রয়েছে, আলা আযাবিল কবরি ওয়া নাঈমিহি, কবরের আযাব বা কবরের যে নিয়ামত লাভের লাভ বিষয়ক যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিসগুলোতে এই বিষয়টা সুস্পষ্ট যে মানুষের রূহ মৃত্যুবরণ করে না, মানুষের রূহ মৃত্যুবরণ করে না। রূহ যখন মানুষের দেহ থেকে, রূহ মৃত্যুর সময় মানুষের দেহ থেকে রূহ যখন বেরিয়ে যায়, তখন ওই রূহ, কোনো রূহ শাস্তি ভোগ করে এবং কোনো রূহ শান্তি ভোগ করে, এই বিষয়টা হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিস এই বিষয়টা সুস্পষ্ট। অতএব এই সব হাদিস দ্বারা, যে হাদিসগুলোতে রূহের শান্তি লাভ কিংবা শাস্তি ভোগের বিষয়গুলো বর্ণনা আছে, এই এই অনেকগুলো হাদিস যেগুলো বিশুদ্ধ, এবং এ সম্পর্কে কিছু হাদিস আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি আগের সেশনগুলোতে, তো এই সব হাদিস দ্বারা বিষয়টা সুস্পষ্ট প্রমাণিত যে মৃত্যুর সময় কেবল দেহটাই মৃত্যুবরণ করে, কিন্তু রূহ মৃত্যুবরণ করে না, বরঞ্চ ওই দেহ থেকে রূহটা পৃথক হয়ে যায়। অতঃপর আল্লাহ আজ্জা ওয়াজ্জাল মানুষকে যখন, মানুষের মৃত্যুর পরে তাকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, তখন তার সেই রূহকে আবার তার দেহে ফিরে পাঠানো হয়, এবং সেই ফিরে পাঠানো, দেহের মধ্যে রূহকে আবার পাঠানো, সেই পাঠানোটা হয় এই যে মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এই হচ্ছে রূহ সম্পর্কে, যে রূহ মৃত্যুবরণ করবে কি করবে না, এই সম্পর্কে এই তিনটা কথা। প্রথম দলের কথা যে রূহ আদি অন্তহীন এবং তাদের এই কথা বাতিল। দ্বিতীয় পক্ষের কথা হচ্ছে যে রূহ এটা মৃত্যুবরণ করবে, এবং তারা তাদের দলিলের পক্ষে, দাবির পক্ষে যে দলিলগুলো কোরআনে কেরিমের এই আয়াতগুলো উপস্থাপন করেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত এবং কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, তারপরে এই যে কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে তারা বলে থাকেন যে রূহ মৃত্যুবরণ করবে। আচ্ছা, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশের অভিমত, যেটা বেশিরভাগের অভিমত, হচ্ছে যে রূহ এটা মৃত্যুবরণ করবে না, রূহ মৃত্যুবরণ করবে না, তবে রূহ মাখলুক, এবং এ বিষয়ে তারা সাহি সুন্না থেকে দলিল পেশ করেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে সাহি সুন্না থেকে ওনারা দলিল পেশ করলেন এটা ঠিক, কিন্তু কোরআনে কেরিমের যে আয়াতগুলোর জবাবটা তারা কি দেবেন, যে আয়াতগুলোতে বিষয়টা সুস্পষ্ট যে আল্লাহ ব্যতীত সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই শেষ নিঃশেষ হয়ে যাবে, প্রত্যেক নাফসি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর জবাব আমরা কি দেব, এই বিষয়গুলোর যে জবাব হচ্ছে যে যখন আমরা বাহ্যিকভাবে দেখব যে কোরআনে কেরিমের দুটি আয়াত কিংবা কোরআন এবং সুন্নার বা দুইটা হাদিস কিংবা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কি আছে, বাহ্যিকভাবে আমাদের চোখে এইটাকে এই দুইটার মধ্যে বৈপরীত্য আমরা দেখছি, কিংবা সাংঘর্ষিক দুইটার বিষয়বস্তুকে সাংঘর্ষিক মনে হচ্ছে, বিপরীত মনে হচ্ছে, তখন উসুল হচ্ছে যে এখানে কম্বাইন্ড করার, সমন্বয়ের চেষ্টা করতে হবে, দেখতে হবে যে সমন্বয়ের কোনো উপায় আছে কিনা, দুইটা বক্তব্যের মধ্যে সমন্বয়ের উপায় আছে কিনা, কারণ কোরআনে কেরিমের দুটি আয়াত কখনো বিপরীত হতে পারে না। সে আমরা এর আগেও আলোচনা করছি যে এই যে বৈপরীত্য যেটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইলমের জ্ঞান স্বল্পতার কারণে কিংবা অজ্ঞতার কারণে, প্রকৃত অর্থে এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য থাকে না। ঠিক এমনিভাবে দুটি সাহি হাদিস কখনো পরস্পর বিপরীত হতে পারে না। হ্যাঁ, আমাদের কাছে বিপরীত অনেক সময় মনে হয় সেটা হচ্ছে আমাদের জ্ঞান স্বল্পতা কিংবা অজ্ঞতার কারণে। ঠিক তেমনিভাবে কোরআনে কেরিমের আয়াত এবং সাহিহ সুন্না কখনো বিপরীত, দুইটা এই দুইটার বক্তব্য কখনো একটা আরেকটার বিপরীত হতে পারে না, কারণ সুন্না হচ্ছে কোরআনের তাফসীর, সুন্না হচ্ছে কোরআনে কেরিমের তাফসীর। অতএব সাহিহ সুন্নার বক্তব্য কোরআন কারিমের মূল বক্তব্যের সাথে সাংঘর্ষিক কখনো হতে পারে না। তাহলে এই ক্ষেত্রেই আমাদের কাজ যে নিজেদের চেষ্টা করতে হবে যে এই দুইটার মধ্যে সমন্বয় কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যে কোরআন কারিমের এই আয়াতগুলোতে বলা হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত বা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কিংবা কুল্লু মান আলাইহা ফান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আমরা পেলাম যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রূহগুলো হয় শান্তি লাভ করে অথবা শাস্তি ভোগ করে, ওইগুলো মৃত্যুবরণ করে না। তাহলে এই দুইটার মধ্যে আমরা সমন্বয়ের চেষ্টা কীভাবে করব? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে খুব সুন্দর কথা বলেছেন যে রূহের যে কোরআন কারিমের যে আয়াতে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত বা কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, এই 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 যে বিষয়টা, তো এখানে নাফসের বা রুহের মৃত্যুর যে কথা বলা হয়েছে, প্রত্যেকটা বস্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, যেহেতু রুহ একটা বস্তু অতএব সেটাও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আবার দেখা যায় যে এই রুহটা হয়তো এইটা মৃত্যুবরণ করবে না, বরঞ্চ সেটা শাস্তি ভোগ করবে অথবা শান্তি ভোগ করবে। তো এই দুইটার মধ্যে আমরা সমন্বয় বা সামঞ্জস্য তৈরি করব কীভাবে? ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এখানে যে নাফসের মউতের কথা যেটা বলা হয়েছে, যদি এখানে না যায়েকাতুল মউত বলতে এইটুকু বলা হয়নি যে রুহের অস্তিত্বই কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এটা যখন শরীর থেকে দেহ থেকে যখন পৃথক হয়ে যাবে তখন রুহের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আয়াতে কিন্তু এই কথা বলা হয়নি। মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা বলতে কি বোঝায়? যে মউতুল আরওয়াহ, রুহের মৃত্যু বলতে ওয়া মুফারাকাতুহা লি আজসাদিহা, রুহের মৃত্যু বলতে দেহ থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে, এবং সেই অর্থে রুহ মৃত্যুবরণ করবে। এখন যদি কেউ বলে যে রুহের মৃত্যু বলতে রুহ একদম নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এই অর্থে আমরা বলবো যে এটা ঠিক না, এই কথাটা ঠিক না, বরঞ্চ রুহ অবশিষ্ট থাকবে, সে হয়তো শান্তি লাভ করবে অথবা শাস্তি ভোগ করবে। এবং এর পক্ষে কোরআনে কারিমের দলিল কি? সূরাতুদ দুখানে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন লা ইয়াযুকুনা ফিহা আল মাউত ইল্লা আল মাউতাত আল উলা, লা ইয়াযুকুনা ফিহা আল মাউত ইল্লা আল মাউতাত আল উলা, যে তারা সেখানে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না তবে কেবলমাত্র প্রথম মৃত্যু। মাসআলাটা ভালো করে আপনারা একটু খেয়াল করবেন তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কোরআনে কারিমের যদি কেউ বলে যে রুহের মৃত্যু বলতে এইটুকু যে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এই আয়াতকে সামনে রেখে যদি কেউ বলেন যে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, অতএব রুহ মৃত্যুবরণ করবে, রুহের মৃত্যুবরণ দ্বারা যদি তারা বুঝিয়ে থাকেন যে রুহ মৃত্যুবরণ করবে এবং সে অস্তিত্বহীন হয়ে পড়বে, তার কোনো অস্তিত্বই থাকবে না, তাহলে ওনাদের এই কথাটা ঠিক না। কারণ কি? আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন অন্য আয়াতে, সেটাও কোরআনে কারিমের আয়াত, লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, তারা সেখানে আস্বাদন করবে না, মৃত্যু আস্বাদন করবে না, তবে কেবলমাত্র প্রথম মৃত্যু। প্রথম মৃত্যু সেটা কি? ওই যে দেহ থেকে রুহের আলাদা হয়ে যাওয়া, মুফারাকাতুহা মুফারাকাতুর রুহ লিল জাসাদ, দেহ থেকে রুহের পৃথক হয়ে যাওয়া, ওইটি হচ্ছে আল মাউতাতাল উলা, আল মাউতাতাল উলা, ওই অর্থে রুহ মৃত্যুবরণ করবে, যে দেহ থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা খানিকের জন্যই হোক, ওই অর্থে রুহটা যায়েকাতুল মউত। কিন্তু ওই আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যখন বললেন যে লা ইয়াযুকুনা ফিহাল মাউত, প্রথম মৃত্যু ব্যতীত আর কোনো মৃত্যু মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, তাহলে বোঝা গেল যে ওই প্রথম মৃত্যুর পরে যে দেহ থেকে পৃথক হওয়ার পরে এই যে মৃত্যু হবে, এরপরে ওই রুহ বেঁচে থাকবে, ওইটা আর মৃত্যুবরণ করবে না, হয়তো সেটা শাস্তির মধ্যে থাকবে অথবা শান্তির মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে যারা বলেন যে রুহ মৃত্যুবরণ করবে আহলে সুন্নাহ ওয়াল জামাতে, তাদের অর্থ, কথার অর্থ যদি হয় এইটুকু যে এই রুহের মৃত্যু বলতে দেহ থেকে রুহের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে এর সাথে আমাদের, তাদের এই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এবং এটি হচ্ছে কথা যে দেহ থেকে মৃত্যুর সময় মানুষের দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অর্থে দেহ রুহ মৃত্যুবরণ করবে, নাফস যায়েকাতুল মউত। আর যদি তারা, তাদের উদ্দেশ্য হয়ে থাকে এইটুকু যে না রুহের কোনো অস্তিত্বই থাকবে না, একদম বিলীন হয়ে যাবে, তাহলে তাদের এই বক্তব্যের সাথে আমরা একমত নই। কারণ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা আল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তো এবং এটি হচ্ছে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই এই বিষয়ে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবং এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা, বেশিরভাগের কথা। এখন সমস্যা হলো এই জায়গাতে যে যখন আমরা ওনাদেরকে দলিল দিলাম যে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, তখন আরেকটা প্রশ্ন আসতে পারে কারো পক্ষ থেকে যে না অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইতানা ইসনাতাইনি, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইতানা ইসনাতাইনি, হে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিলে, ওয়া আহইতানা ইসনাতাইনি এবং দুইবার তুমি আমাদেরকে জীবিত করলে, তাহলে এখানে ডাবল মৌতের কথা বলা হচ্ছে। আর অথচ ওই আয়াতে কি, ওই আয়াতে লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, একটা মৃত্যুর কথা বলা হচ্ছে। তাহলে এই যে দেখা যায় যে কোরআনের দুইটা আয়াত পরস্পর বাহ্যিকভাবে দেখা যাচ্ছে দুইটা কি, দুই আয়াতের বক্তব্য পরস্পর বিপরীত, অথচ এটা তো কখনো হতে পারে না। তাহলে সেই আয়াতের মর্ম কি, এটার ফিকহ কি, এটার তাফসির কি? তারপরে যেমন কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম, তোমরা মৃত ছিলে ফা আহইয়াকুম, তোমাদেরকে জীবিত করলেন, সুম্মা ইউহইকুম আবার তোমাদেরকে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কফুর করো, আল্লাহকে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান তোমরা মৃত ছিলে, ফা আহইয়াকুম তিনি তোমাদেরকে জীবিত করলেন, সুম্মা ইউমিতুকুম আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহইকুম আবার তোমাদেরকে তিনি জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে তোমরা তার দিকে প্রত্যাবর্তন করবে। তাহলে এই দুইটা আয়াতে দেখা যায় যে দুইবার মৃত্যু এবং দুইবার জীবনের কথা বলা হয়েছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে, উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে কোনো বৈপরীত্য আসলে আদৌ নেই, কারণ যে আয়াতে আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইতানা ইসনাতাইনি দুই মৃত্যু কিংবা দুই জীবনের কথা বলা হয়েছে, হ্যাঁ, কিংবা এই যে সূরাতুল বাকারার আয়াতে, এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বললেন ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়িকুম, দুইটা মৃত্যু দুইটা জীবনের কথা বললেন। তো এখানে কি, সেখানে প্রথম মৃত্যুটা হচ্ছে আন্নাহুম কানু আমওয়াতান ফি আসলাবি আবাইহিম অহম নুতফ ফি আরহামি উম্মাহাতিহিম, ওই মৃত্যু বলতে যে তাদের, তারা তখন ছিল অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় গেছে সে আসলে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। হ্যাঁ, যে মানুষ যখন তার জন্মলাভের আগে যখন সে তার পিতার পৃষ্ঠে বীর্য হয়ে থাকে, কিংবা সে যখন তার মায়ের গর্ভে বীর্যের আকারে থাকে, তখন তার, তখন ওই অবস্থাকে মৃত অবস্থা বলা হয়েছে, কারণ সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। এরপরে এটি হচ্ছে প্রথম মৃত্যু, আল মাউতাতাল মানে আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইতানা ইসনাতাইনি, সে ছিল না, তার অস্তিত্ব ছিল না, সে ছিল মৃত, কোনো কোনো বস্তু হিসাবে সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, এটাই ছিল তার একটা মৃত্যু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন, হ্যাঁ, সে ভূমিষ্ঠ হলো, জীবন লাভ করল। এরপরে সে আবার মৃত্যুবরণ করল, তার দেহ থেকে তার রূহ বেরিয়ে গেল, এই হচ্ছে তার দুই মৃত্যু। আর আবার কবর থেকে আল্লাহ আজ্জ জেল তাকে জীবিত উঠাবেন ময়দানে মাহশরে, সেটা হচ্ছে তার দ্বিতীয় জীবন, পরকালের জীবন। তো এখানে এই যে মৃত্যু, মৃত্যু বলতে যে সে তার অস্তিত্ব ছিল না ওই সময়টা একটা মৃত্যু, এবং পরবর্তীতে যখন তার দেহ থেকে তার রূহ বেরিয়ে যাবে ওইটা হচ্ছে আরেকটা মৃত্যু, ওইটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এখানে এই এই কথা দ্বারা এটা বোঝানো মানে বলা যাবে না যে তাদের রুহকে কিয়ামতের আগে তাদের রুহকে রুহ মৃত্যুবরণ করবে। যদি কিয়ামতের আগে তাদের রুহ মৃত্যুবরণ করে তাহলে তখন আর মাওতাতাইন থাকবে না, মাওতাতাইন থাকবে না, তখন হয়ে যাবে তিনটা মৃত্যু নির্ধারণ করতে হবে। অথচ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দুইটা মৃত্যুর কথা বলছেন। এখন যারা বলেন যে রুহ মৃত্যুবরণ করবে, সেই রুহের মৃত্যুবরণ করা যদি বলা হয় তাহলে সেটা হয়ে যায় তিনটা মৃত্যু। কারণ একটা হচ্ছে যখন তারা তাদের মানে তাদের তারা ছিলেন মাতৃগর্ভে, আরেকটা কি হচ্ছে যে যখন তারা মৃত্যুবরণ করলেন দেহ থেকে রুহ চলে গেল, আবার এই দুইটা, এই দুইটাকে যদি মৃত্যু বলা হয় তাহলে দুই মৃত্যু হলো। আবার দেখা গেল কি যে কেয়ামতের আগে তাদের রুহকে যদি আবার মৃত্যু দেয়া হয় তাহলে সেটা হবে তিন মৃত্যু। কিংবা এমনিভাবে এখানে তিনটা দুইটা জীবনের কথা বলা হয়েছে যে তাদেরকে দুইবার জীবিত করছেন, যদি কিয়ামতের আগে তাদেরকে আবার যদি রুহ তাদেরকে দেয়া হয় তাহলে বুঝাইবে রুহ মারা গেছিল আবার দেয়া হয়েছে, তখন তারা আবার জীবন ফেরত পেয়েছেন। তাহলে তিনটা জীবন হয়ে যায়, একটা হচ্ছে যখন কিতে আসলেন, হ্যাঁ এই সন্তান ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তখন একটা জীবন লাভ করলো, যখন মারা গেল তারপরে তার কাছে আবার রুহ পাঠানো হলো ওইটা আরেকটা জীবন, তারপরে আবার তার থেকে রুহ চলে গেল, আবার সেই রুহ ময়দানে মাহশরে ওঠার আগে আবার সেই রুহ আসলো, আবার সে জীবন লাভ করলো। তাহলে তিনটা জীবন এবং তিনটা মৃত্যু নির্ধারণ করতে হয়। তো অথচ কোরআনে কেরিমে সুস্পষ্ট এই বিষয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, দুইটা মৃত্যুর পরেই তারা আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। এখানে তিনটা মৃত্যুর কথা বলা হয়নি, কিংবা দুইটা জীবনের পরেই বলা হয়েছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হবে, তিনটা জীবনের কথা বলা হয়নি। অতএব যারা বলেন যে রুহ মৃত্যুবরণ করবে, মানুষের দেহ থেকে যখন রুহ চলে যায় তখন সেটা রুহ মরে যায়, এই কথা যারা বলেন তাদের এই কথাটা গ্রহণযোগ্য হচ্ছে না। এবং সর্বোপরি কথা হচ্ছে যে এই দুই আয়াতের মধ্যে কোনো ধরনের পার্থক্য বৈপরীত্য নেই। যে আয়াতের মধ্যে যে বলা হলো যে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এবং যেখানে বলা হলো যে অন্য আয়াতে রাব্বানা আমাতানা ইসনাতাইন ওয়া আহইয়াতানা ইসনাতাইন, এবং সূরাতুদ দুখানের আয়াত লা ইয়াযুকুনা ফিহাল মউত ইল্লাল মউতাতুল উলা, এই দুইটা আয়াতের মধ্যে বিশেষ করে যে সূরাতুদ দুখানের এই আয়াতে যে আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতুল উলা, যে তারা সেখানে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না তবে কেবলমাত্র প্রথম মৃত্যুর। এবং অন্য আয়াতে তাদের দুইবার মৃত্যুর কথা বলা হয়েছে, এই দুইটা আয়াতের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য বা সংঘর্ষ নেই। এই হলো মানে রুহ, রুহের মৃত্যু হবে কি হবে না এই বিষয়ে আহলুসুন্নাহ ওয়াল জামাআতের অভিমত সঠিক অভিমত, এবং এই বিষয়ে যারা ভ্রান্ত ধারণা পোষণ করেন বা ভ্রান্ত অভিমতগুলো সম্পর্কে আমরা জানলাম। আসলে রুহ সম্পর্কে, নাফস সম্পর্কে কথা অনেকগুলো, এবং আমার নিজের মধ্যেই অনেক প্রশ্ন জাগে এর মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের আখ ইমরান গতকালকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ ওই প্রশ্নটা মনে করিয়ে দেওয়ায় আমার আলোচনা ইনশাআল্লাহ আমাদের এটা আমাদের লিসেনারদের জন্য অনেক ফায়দা হবে। অনুসরণ করে দেয়া আমি বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারছি। জাজাহুল্লাহ খেরা। তো রুহ সম্পর্কে আরেকটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যেই জাগে, যে যখন আমরা বলি যে রুহ মৃত্যুবরণ করবে না, সেটা দেহ থেকে পৃথক হয়ে যাবে, তাহলে প্রশ্ন হলো যে এই রুহ দেহ থেকে চলে গিয়ে থাকবে কোথায়? রুহটা দেহ থেকে চলে যাবে, কিন্তু এটা থাকবে কোথায়? রুহের আস্তানা কোথায় হবে? এ বিষয়ে কথা হচ্ছে যে রুহ যখন মুমিনের রুহ তার দেহ থেকে বেরিয়ে যাবে, মুমিনের রুহ চলে যাবে আলা ইল্লিয়িনে, একদম আলা ইল্লিয়িনে, আকাশের সর্বোচ্চ স্তরে, আরশের নিকটবর্তী স্থানে, আলা ইল্লিয়িনে। কাফির এবং মুনাফিকের রুহ অবস্থান করবে সপ্ত সাত জমিনের নিচে, ইবলিসের গালের নিচে। তো মুমিনিনদের আরওয়াহ, এখানে বিষয় হচ্ছে যে মুমিনিনদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, নবীন, সিদ্দিকিন, সুহাদা, যারা তাদের রুহ চলে যাবে আলা ইল্লিয়িনে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব রুহে এই বিষয়টা বেশ সুন্দরভাবে আলোচনা করেছেন। এবং এই যে শারহুল আকীদাতি তাহাবিয়াতে আল্লামা আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ, তিনি আকীদা তাহাবিয়ার এই বিষয়ের ব্যাখ্যা, তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। মুমিনের রুহ, মুমিনদের মধ্যে নবীন, সিদ্দিকিন, সুহাদাদের রুহ আলা ইল্লিয়িনে থাকবে, কুফফার এবং মুনাফিকিনের রুহ থাকবে সাত জমিনের নিচে, তাহতা খাদ্দি ইবলিস, ইবলিসের গালের নিচে। অন্যান্য সাধারণ মুমিনদের রুহ, কেউ কেউ বলেছেন যে সাধারণ মুমিনদের রুহ থাকবে জামজমের কুয়াতে, এবং কেউ কেউ বলছেন যে কাফিরদের রুহ থাকবে বিরে বারহুত নামে একটা জঘন্য কুয়াতে, কূপে। এটা হচ্ছে এই যে রুহ কোথায় থাকবে এ বিষয়ে উলামায়ে কেরামদের বিভিন্ন বক্তব্য যেগুলো আসছে সেগুলোই বলছি আমরা। এবং এই 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 অভিমতগুলো আল্লামা আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ, তিনি এই যে আকীদা তাহাবিয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন যে রুহ, মুমিনিনদের রুহ কোথায় থাকবে এই বিষয়ে কেউ বলেছেন যে এটা থাকবে বীরে জমজমে, কাফিরদের রুহ থাকবে বীরে বারহুতে, আবার কেউ বলছেন যে মোমিনিনদের রুহ থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পার্শ্বে, আর কুফফারদের রুহ থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে। ইমাম ইবনে হাজম এবং আরো কেউ কেউ বলেছেন রাহিমাহুমুল্লাহ যে রুহ অবস্থান করবে ওই জায়গাতে যেখানে দেহ তৈরির আগে রুহ যেখানে ছিল, ওই মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের রুহ ওই জায়গাতে চলে যাবে। ইমাম আব্দুল বার ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, আবু আমর ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আরওয়াহু শুহাদা ফিল জান্নাহ, শুহাদাদের রুহ থাকবে জান্নাতে আর সাধারণ মুমিনদের রুহ থাকবে তাদের কবরে। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ থেকে বলেন, তিনি বলেছেন যে আমি জেনেছি যে শুহাদাদের রুহ কাকাইরিন খুদরিন মুআল্লাকাতিন বিল আরশ, শুহাদাদের রুহ হবে একটা সবুজ পাখি যেটা আরশে ঝুলে থাকবে, আরশের সাথে ঝুলে থাকবে, একটা সবুজ পাখির মধ্যে থাকবে, সবুজ পাখির আকার আকৃতি ধারণ করে থাকবে, যেটা সকালে এবং সন্ধ্যায় জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে। তাতি রব্বাহা কুল্লা ইয়াউমিন তুসাল্লিমু আলাইহি, প্রত্যেক দিন সেই পাখিটা আল্লাহর কাছে এসে আল্লাহকে সালাম জানাবে। আর এই যে যারা কি এই যারা বলে যে মৃত্যুর পরে মানুষ আবার বিভিন্ন প্রাকৃতির আরো আকার ধারণ করবে, সুবহানাল্লাহ, এটাকে কি বলে যে মৃত্যুর পরে মানুষ যদি ভালো কাজ করে তাহলে সেটা ভালো একটা পশু বা পাখির রূপ ধারণ করবে, যদি সেটা সেটা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে তাহলে ভালো জীবজন্তুর আকার ধারণ করবে, ধারণ করে আবার দুনিয়াতে ফিরে আসবে, আর যদি সেটা মন্দ কাজ করে থাকে, অসৎকর্ম করে থাকে, তাহলে সেটা ওই যে ধরনের মন্দ কাজ করবে ও সেই অনুযায়ী সে নিকৃষ্ট পশু পাখির রূপ ধরে আবার দুনিয়াতে আসবে, যেটা হচ্ছে ওই যে হিন্দুত্ববাদের বা হিন্দুইজমের আকিদা, যে এই আবার আসিবে ফিরে সেই গঙ্গার তীরে বিভিন্ন রূপ ধারণ করে সেই গঙ্গার তীরে আসবে নাকি, এটা হচ্ছে তাদের আকিদা। তো এইসব আকিদা হচ্ছে এই আকিদা, এই যে আকিদা এটা হচ্ছে বাতিল, এবং যারা আখেরাতকে অস্বীকার করে এটা হচ্ছে তাদের আকিদা বিশ্বাস, এরূপ আকিদা বিশ্বাস কোনো মুমিন কোনো মুসলিম সেটা পোষণ করতে পারে না। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যারা বিভিন্ন অভিমত দিয়েছেন সেগুলো আমরা উপরে বলেছি, যে কেউ বলেছেন যে যেমন নবীন সিদ্দিকিন সুহাদা ওনাদের আরওয়াহ থাকবে আলা আলাইলিয়্যিনে, এবং কুফফার মুনাফিকিনদের রুহ থাকবে সাত জমিনের নিচে ইবলিসের গালের নিচে। কেউ বলেছেন যে আরওয়াহুল মুমিনিনগুলা সেগুলা জমজমের কুয়াতে থাকবে, কাফিরদের রুহ থাকবে বারহুত কুয়াতে। কেউ বলেছেন যে মুমিনদের রুহগুলো থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে অবস্থান করবে, আর কুফফারদের রুহগুলো বাম পাশে অবস্থান করবে। ইবনে হাজম এবং অন্যান্য কেউ কেউ বলেছেন যে যেখানে দেহ সৃষ্টির আগে রুহ যেখানে ছিল মৃত্যুর পরে রুহ ওই জায়গাতে চলে যাবে। তো এই হচ্ছে আর ইমাম এই যে আবু আমর ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি যেটা বলেছেন যে শোহাদাদের আরওয়াহগুলো জান্নাতে থাকবে। হ্যাঁ, ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শোহাদাদের রুহগুলো আরশের নিচে একটা পাখি, গ্রিন পাখি, সবুজ পাখির রূপ ধারণ করে ঝুলে থাকবে এবং সকালে সন্ধ্যায় জান্নাতে ঘুরে বেড়াবে জান্নাতের উদ্যানে, এবং প্রত্যেক দিন এসে আল্লাহকে সালাম জানাবে। এই এইগুলা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের কথা। আর সর্বশেষ যে কথা, যে যারা বলে যে আবার সে জন্ম লাভ করবে এবং ভালো কাজ, দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে তাহলে সে আবার ফিরে আসবে ভালো প্রাণীর বেশে, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে মন্দ প্রাণীর বেশে আবার ফিরে আসবে। তো এইগুলা হচ্ছে যারা মাআদকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, এটা হচ্ছে সেই সমস্ত কুফফারদের মুশরিকিনদের আকীদা। এটা কোনো মুমিনদের মুসলিমের আকীদা হতে পারে না। তো এই যে আলোচনা, এই আলোচনার যে জিনিসটা হচ্ছে যে আরওয়াহ, প্রথমত আমরা এই আলোচনাতেই বুঝতে পারি যে আরওয়াহগুলো, রুহগুলো বিভিন্ন প্রকার হবে। কোন রুহ থাকবে আলা ইল্লিয়েনে ফিল মালাইল আলা, আর সেটা হচ্ছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান, সর্বোচ্চ স্থান। আর কোন রুহ থাকবে যেমন সবুজ পাখির আকারে, কোন সাধারণ, এরপরে যে সাধারণ মুমিনদের রুহগুলো থাকবে অন্য একটা স্থানে। তো এখানে এই আলোচনা থেকে বোঝা যায় যে রুহগুলো মুতাফাওয়িত, এমনকি যে মুমিনদের রুহের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। মুমিনদের রুহের মধ্যে নবীনদের, সিদ্দিকিনদের একটা দরজা, সুহাদাদের একটা দরজা, সাধারণ মুমিনদের একটা দরজা। সব আর ওয়াহগুলো এক জায়গায় থাকবে না, এটা বোঝা গেল অন্তত, যে সব মুমিনদের রুহ এক জায়গায় থাকবে না। কারণ মুমিনদের কোয়ালিটি যেহেতু ডিফারেন্স, সেই হিসাবে রুহগুলোর অবস্থান হবে ভিন্ন ভিন্ন। কাফির এবং মুনাফিকদের, যারা একদম খালিস মুনাফিক, খালিস কাফির, তাদের রুহগুলো এক জায়গায় থাকবে, এবং এটা যে সিজ্জিনের মধ্যে থাকবে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সুহাদাদের আরওয়াহগুলো, এগুলা যে এই যে সবুজ পাখির আকারে থাকবে, এগুলা জান্নাতে ঘুরে বেড়াবে, এই বিষয়ে সুস্পষ্ট হাদিস পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, ইমাম নাসাঈ হাদিস বর্ণনা করেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সাহিহ বলেছেন। হাদিসটি হলো যে আন রাজুলান জাআ ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মালি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহ রসুল, একজন লোক এসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, যদি আমি আল্লাহর পথে মরে যাই, মানে আমি যদি নিহত হই, তাহলে আমার জন্য কী রয়েছে? মানে আমি যদি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যদি জিহাদ করে মারা যাই, তাহলে আমার জন্য কী রয়েছে? কালা আল জান্নাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে। যখন তিনি চলে গেলেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, যদি কারো উপরে কারো কাছে দাইন থাকে, কর্জ থাকে, কেউ যদি ঋণ নিয়ে থাকে, সে যদি ঋণদার হয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এই যে 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 সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি যদি আল্লাহর প্রতি জিহাদ করে মারা যাই, নিহত হই, তাহলে আমার জন্য কী রয়েছে? যে তোমার জন্য জান্নাত। তার মানে কি, তুমি তুমি মারা গেলে তুমি জান্নাতে যাবে, তোমার রোহটা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি দাইন থাকে, ওই শহীদ উনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেই ঋণ আদায় না করা পর্যন্ত যেতে পারবে না। আল্লাহু আকবার! এই যে ঋণের বিষয়টাকে অনেকেই খুব অবজ্ঞার চোখে দেখে, বা অনেকে এটাকে খুব একটা মানে সাধারণ বিষয়, তুচ্ছ বিষয় বলে মনে করে। কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে আল্লাহ আজ্জা ওয়াজাল তার হক যেগুলো, তিনি তার হকের ব্যাপারে আমাদেরকে, আমরা যদি তার কাছে ক্ষমা চাই কায়মনে, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের কোনো হক, তিনি ইভেন যদি একজন শহীদ যিনি আল্লাহর প্রতি জিহাদ করে মৃত্যুবরণ করেছেন, তার কাছেও যদি কে মানে কেউ ঋণ পেয়ে থাকে, তিনি যদি ঋণগ্রস্ত কারো থেকে তিনি ঋণ নিয়ে থাকেন এবং সেই টাকা পরিশোধ না করে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তার এবং জান্নাতের মধ্যে সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অতএব মানুষের হকের বিষয়ে অবশ্যই আমাদের প্রত্যেককে খুবই সচেতন থাকতে হবে। কারণ মানুষের হক যতক্ষণ পর্যন্ত না ওই লোকটা মাফ করে না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আজ্জা ওয়াজাল সেটা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক যেগুলো আছে সেখানে যদি আমাদের কোনো শর্টকামিংস থাকে, আমরা আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে তার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফাদলিহি ওয়া রাহমাতিহি আশা করা যায় তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ইয়াউমুল কিয়ামা, ততক্ষণ পর্যন্ত সে পা নড়াতে পারবে না ইয়াউমুল কিয়ামা। তো আলা কুল্লি হাল, বিষয়টা হচ্ছে যে মুমিনদের রোহের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সুহাদাদের রোহ, যেমন আমরা এই যে ইমাম ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি যেটা বললেন যে আরওয়াহু সুহাদা কা তাইরিন খুদরিন মুআল্লাকা বিল আরশ তাগদু ওয়া তারুহু ইলা রিয়াদিল জান্নাহ তাতি রাব্বাহা কুল্লা ইয়াউম তুসাল্লিমু আলাইহ, যে সুহাদাদের রুহগুলো থাকবে একটা সবুজ পাখির আকারে, মুআল্লাকা বিল আরশ, আরশে ঝুলন্ত থাকবে। তো এখানে মূল বিষয় হচ্ছে যে বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা জানা যায় যে সুহাদাদের আরশ, সুহাদাদের রুহ, এখানে এই দুইটার মধ্যে ফারাক। কারণ মুমিনদের রুহগুলো, কোনো কোনো মুমিনের রুহ থাকবে এই যে জান্নাতের দরজায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসনাদ আহমদের হাদিস, তাবারানির হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলছেন। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু সাহিবাকুম মাহবুসান আলা বাবিল জান্নাহ, রাআইতু সাহিবাকুম মাহবুসান আলা বাবিল জান্নাহ, আমি তোমাদের এক সাথীকে দেখলাম মাহবুস আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজায় তিনি ওইখানে তিনি ওইখানে তিনি অবস্থান করছেন। তো কোন রুহ, এটা এটা ছিল তার রুহ, একজন সাহাবীর রুহ জান্নাতের দরজায় গিয়ে ওইখানে আটকে আছে, দরজার মুখে ওইখানে দাঁড়িয়ে আছে। আমিন হোম এখন মাহবুস ফি কবরে, কারো রুহ এটা কবরে আবদ্ধ থাকবে, কারো রুহ জমিনে আবদ্ধ থাকবে, কোন রুহ থাকবে জ্বলন্ত চুলার মধ্যে, কোন রোহ থাকবে রক্তের নদীতে, ওইখানে পাথর পাথর খাবে। তো এই সব বিষয়গুলাই সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে। তো রোহগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং এটা সেটা রোহের অবস্থানটা হবে মানুষের আমলের উপরে নির্ধারণ করে। একটা বিষয় সুস্পষ্ট যে কুফফারদের রোহগুলো থাকবে সিজ্জিনে, মুনাফিকিন খালিস মুনাফিকদের রুহগুলো থাকবো থাকবে সিজ্জিনে, এই এই এবং নবীনদের সিদ্দিকিনদের রুহগুলো থাকবে মালাই আলাতে। এই দুইটা বিষয়ে কোনো ভিন্নতা নেই, বা এই দুইটা বিষয়ে আর কারো কোনো মতভিন্নতা নেই। তৃতীয় বিষয় হলো সুহাদাদের রুহগুলো কোথায় থাকবে। সুহাদাদের রুহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে সুহাদাদের রুহগুলো থাকবে জান্নাতে। এই যে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই যে হাদিস, যে সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ মালি মালি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ ক্বালা আল জান্নাহ, তাহলে বোঝা গেল সুহাদাদের রুহগুলো থাকবে জান্নাতে। আচ্ছা, এখন এই যে জান্নাতে থাকা এবং কোনো কোনো বর্ণনায় সুহাদাদের রুহগুলো তাহতাল আরশ মুআল্লাকা তাহতাল আরশ, আরশের নিচে ঝুলন্ত থাকবে পাখির বেশে, এই দুইটা বিষয়ের মধ্যে আমরা সামঞ্জস্য নির্ধারণ কিভাবে করব। যে আসলে বিষয় হচ্ছে যে ওই যেখানে পাখির বেশে থাকবে সেটাও কিন্তু, যেহেতু সে সকালে এবং সন্ধ্যায় জান্নাতে ঘুরে বেড়াবে, সেটাও কিন্তু জান্নাতে থাকারই অর্থ। জান্নাতে থাকা মানে একেবারে জান্নাতের ভিতরেই থাকবে সবসময় সেটা না, জান্নাতের জান্নাতে তার আসা যাওয়া, জান্নাতের উদ্যানগুলোতে ঘুরে বেড়ানো, এটাও কিন্তু জান্নাতে থাকারই অন্তর্ভুক্ত। মুআল্লাকা তাহতাল আরশ, আরশের নিচে ঝুলন্ত থাকবে, সেটাও কিন্তু আসলে তার জান্নাতে থাকারই একটা পার্ট, একটা অংশ। অতএব ওই দুইটা হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, এই এই যে এই বিষয়টা যে যেটা যে বিশেষ বৈশিষ্ট্য সুহাদাদের, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যে তোমরা যারা আল্লাহর প্রতি মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিক পেয়ে থাকেন। এরপরে এই যে সূরাতু আল ইমরানের আয়াত এবং সূরাতুল বাকারার আয়াত হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর প্রতি মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা সেটা ঠার পাও না। তো এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে সুহাদাদের রুহগুলো রিজিক পাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রিজিক পাবে মানে কি, ওইখানে ওই রুহগুলো খাওয়া দাওয়া করবে। এই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে সুহাদাদের। তো এটা কিভাবে তারা এই রিজিকটা কিভাবে তারা পাবেন, খাওয়া দাওয়াটা তো এখানে প্রশ্নটা কেন আমি করছি, যে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমরা জানলাম যে রুহ এই যে মালায়ে আলাতে যাক কিংবা তাহতাল আরশ হোক বা জান্নাতে হোক, ওইখানে রুহ যাবে, দেহটা তো পড়ে থাকবে মাটিতে কবরে। এখন খাওয়া দাওয়া করবেন ওনারা কিভাবে, মুখ তো এখানে, পেটও এখানে, রুহ ওইখানে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এটা কিভাবে? যদি একজন একজন শহীদ, তার বডিটা তো থাকছে দুনিয়াতে, তার মুখ পেট এগুলা তো কবরে, ওনার রুহ উপরে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তো এই যে রিজিকটা আসবে তার রুহকে, রুহকে তো রিজিক দেওয়া হবে, রুহকে রিজিক দেওয়া হলে এটা খাবে কিভাবে? এই প্রশ্নের সমাধান রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم يعني يوم أحد جعل الله أرواحهم في أجواف طير خضر ترد أنهار الجنة وتأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب مذللة في ظل العرش. হাদিস রওয়াহু ইমাম আহমদ ও আবু দাউদ, এবং সম অর্থের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস রয়েছে এই সম অর্থের, যেটা সহিহ মুসলিমে বর্ণিত আছে। যখন উহুদ উহুদের উহুদের যুদ্ধের দিন যখন অনেক সাহাবায়ে কেরাম শহীদ হলেন, তো আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন উহুদের দিন তোমাদের অনেক ভাই মৃত্যুবরণ করলো, শহীদ শাহাদত বরণ করলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন, তাদের রুহকে গ্রিন বার্ডের পেটের মধ্যে আল্লাহ রেখে দিলেন, সবুজ পাখির পেটের মধ্যে তাদের রুহকে রেখে দিলেন। যে পাখি তারিদু আনহার আল জান্না, যে পাখিটা জান্নাতের নহরগুলোতে ঝর্ণাগুলোতে ঘুরে বেড়ায়, ওইখানে যায় পানি খায়, ও তাকুলু মিন সিমারিহা, জান্নাতের উদ্যান থেকে ফলমূল খায়, ওয়া তাউই ইলা খানাদিল মিন যাহাবিন মুযাল্লালা ফি যিল্লিল আরশ, আরশের ছায়ার নিচে একটা স্বর্ণের ক্যান্ডেলের নিচে এসে বসে বিশ্রাম নেয়। অতএব এখন এই প্রশ্ন দূর হয়ে গেল যে কিভাবে রুহ খাওয়া দাওয়া করবে কিভাবে, কারণ ওই রুহটাকে পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। আর ওই পাখিটা খাওয়া দাওয়া করে, তারিদু আনহার আল জান্না ওয়া তাকুলু মিন সিমারিহা, এবং এটা রেস্ট নেয়, তাউবি ইলা খানাদিল মিন যাহাবিন মুযাল্লালাত মুযাল্লালাতিন তাহতা যিল্লিল আরশ। আল্লাহ আজ্জা ওয়া জাল সুহাদাদেরকে এই মর্যাদা দিয়ে থাকেন। অতএব বোঝা গেল যে সুহাদাদের রুহটা থাকবে একটা সবুজ পাখির, এক একটা সবুজ পাখির পেটের মধ্যে, এবং ওই পাখিগুলো ঘুরে বেড়াবে, এবং এটাই হচ্ছে কোরআনে কেরিমের ওই আয়াতের, ওই আয়াতে যেটা বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কাইফা ইউরযাকুন। এই আয়াতে যেটা বলা হলো যে আল্লাহ আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেয়া হয়, তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকেন, কিভাবে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন সেটার বর্ণনা এই হাদিসে রয়েছে। আর তো এই গেল মানে সুহাদাদের রুহগুলো বিষয়ে। আর সাধারণ মুমিন যারা, সাধারণ মুমিনের রুহ এটা থাকবে হয়তো একটা পাখির, পাখির আকৃতিতে থাকবে, তো শহীদের রুহ এবং মুমিন মুখলিস মুখলিসের রুহের মধ্যে অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকু, যেটা হাদিস দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা যে বিষয়টা প্রমাণিত, মুমিন মুখলিস খালিস মুমিনের রুহ থাকবে পাখির বেশে, পাখির আকৃতিতে। আর সুহাদাদের রুহ থাকবে একটা গ্রিন বার্ডের পেটের মধ্যে। মুআত্তা মালিকে কাব ইবনে মালিক থেকে বর্ণিত, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্না নাসমাতাল মুমিন তায়িরুন ইয়ালাকু ফি শাজারিল জান্নাহ হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমা ইয়াবআসুহু। মুমিনের রুহটা হবে একটা পাখি, ইয়ালুকু ফি শাজারিল জান্নাহ, যেটা জান্নাতের গাছের মধ্যে ঝুলে থাকবে, হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমা ইয়াবআসুহু, যেদিন তার দেহকে উঠিয়ে নেওয়া হবে ওই দিন তার রুহকে তার দেহের মধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া, পাঠানো হবে। তো এই জায়গাতে নাসমাতুল মুমিন, সাধারণভাবে মুমিনের রুহের কথা বলা হয়েছে এখানে, সাধারণভাবে এই এই যে হাদিস যেটা, ইন্না নাসমাতুল মুমিন তায়িরুন ইয়ালাকু ফি শাজারিল জান্নাহ হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমাল ইয়াউমা ইয়াবআসুহু। এই হাদিস রাওয়াহু আন-নাসাঈ ওয়া ইবনু মাজাহ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। তো এই হাদিসে সাধারণভাবে সব মুমিনদের রুহের কথা বলা হয়েছে। আর এরপরে এই আম থেকে খাস করা হয়েছে শহীদদের রুহকে। সাধারণ মুমিনরা থাকবে পাখির আকৃতিতে জান্নাতের গাছে ঝুলে থাকবে, আর সুহাদাদের রুহগুলো থাকবে ওই পাখির পেটের মধ্যে। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তো পাখির পেটের মধ্যে যখন থাকবে তো সেটাও তো পাখি, পাখির পেটের মধ্যে যদি থাকে একটা রোহ, যদি পাখির পেটের মধ্যে থাকে তাহলে সেটাও কিন্তু পাখি। অতএব এই দুইটা হাদিসের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। অতএব যে হাদিসগুলোতে সাধারণ মুমিনদের কথা বলা হয়েছে যে নাসমাতুল মুমিন তায়ির, এইটা, এবং যে হাদিসগুলোতে কেবলমাত্র যেটা ওই যে ইবনু শিহাব রাহিমাহুল্লাহ যেটা বললেন যে মুমিনদের সুহাদাদের রোহগুলো থাকবে কাতাইরিন খুদরিন মুআল্লাকা, এবং এখানে যেখানে নাসমাতুল মুমিন তায়িরুন ইয়ালাকু ফি শাজারিল জান্নাহ, এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। এবং ওই হাদিসের মধ্যে যে হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তায়িরিন খুদরিন, যে সবুজ পাখির পেটের মধ্যে সুহাদাদের রুহ থাকবে, এই হাদিসগুলোর মধ্যে বৈপরীত্য নেই। কারণ রুহ যদি পাখির পেটের মধ্যে থাকে তাহলে ওইটাও কিন্তু পাখি হিসাবেই গণ্য হয়। তো এই হলো মানে মুমিনদের রুহের, মুমিন এবং কুফফারদের রুহের অবস্থান সম্পর্কে আলোচনা, যে যখন দেহ থেকে রুহ পৃথক হয়ে যাবে তখন সেই রুহগুলা কোথায় অবস্থান করবে, এ সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে এবং রাসূলুল্লাহ সুন্নাহ থেকে যে বিষয়গুলো, সুন্নাতে যে বিষয়গুলো বর্ণিত আছে এর মোটামুটি কিছু বিষয় এখানে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এবং সেই বিষয়গুলোর মধ্যে থাকবে হয়তো যে কবরের আজাবটা বা নিয়ামত বা শাস্তি, এটা কি অনন্তকাল ধরে চলতে থাকবে, মানে ময়দানে মাহশারে উঠার আগ পর্যন্ত এটা কি চলতে থাকবে কি না। তারপরে আরও কিছু প্রশ্ন আছে যে এই যে আলামে বারজাখে বা কবরের মধ্যে মানুষের, মানুষ কত প্রকার গুণাগার, এবং বিশেষ করে যে বিষয়টা আলোচনার জন্য আমি চেয়েছিলাম আজকে এই আলোচনা আমার মনে হয় বেশ লম্বা হয়ে যাবে, যে রুহগুলো, মুমিনের রুহগুলো, গুণাগার মুমিনের রুহ কীভাবে বের হয় এবং খালিস মুমিনের রুহগুলো কীভাবে বের হয়। আমি যদি বলে যাই, আমি আমাদের ইমরান হাফিজাহুল্লাহকে বলবো যে আপনি একটু স্মরণ করে দেন যে মুমিনের সাধারণ মানে খালিস মুমিনের রুহ এবং গুণাগার মুমিনের রুহ দুইজনের রুহ কি একইভাবে বের হয়। তারপরে কবরে গুণাগার মুমিন এবং খালিস মুমিন দুইজনই কি মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন কি না, এবং খালিস মুমিনের অবস্থান কবরে কেমন হয় আর গুণাগার মুমিনের অবস্থা কেমন হয়। তো বেশ কিছু প্রশ্ন আসলে এই যে কবরের আজাব সম্পর্কে রয়ে গেছে। তবে এখানে পরে আরেকটা বিষয় যে মৃত্যু, মৃত্যু, মৃত্যুর মৃত্যু কবে হবে, এটাও একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা এই যে রুহ মৃত্যুবরণ করবে কি না এই বিষয়ের সাথে এটা সম্পর্কিত। তো আমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তরটা আমাদের আজকেই হওয়া দরকার, যে আমরা ইতিমধ্যে আলোচনা থেকে যেটা জেনেছি যে রুহ মরবে না, রুহ জীবিত থাকবে এবং সেটা শাস্তি অথবা শাস্তি ভোগ করতে থাকবে অথবা শান্তি উপভোগ করবে, রুহের মৃত্যু হবে না। তাহলে প্রশ্ন হলো যে মৃত্যুর মৃত্যু কবে হবে বা মৃত্যুকে কখন যবেহ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিল মাউতি কাহাইআতি কাবশিন আমলাহ, যে একটা হাইআতি কাবশিন আমলাহ, দুশর কাবশ, এটা ছাগল বা মেড়ার মতো একটা একটা প্রাণী, একটা ধূসর রঙের মেড়ার আকৃতিতে মউতকে নিয়ে আসা হবে এবং এরপরে এটাকে জবেহ করা হবে। এখন এই জবেহটা কখন করা হবে, প্রশ্ন হচ্ছে এই মউতকে নিয়ে আসা হবে ওয়ুজবাহ, এটাকে জবেহ করা হবে আহলুল জান্নাতের, আহলুল জান্নাত এবং আহলুল নারের সামনে, জান্নাতবাসী এবং দুজখবাসীদের সামনে এই প্রাণীটাকে জবেহ করা হবে এবং তাদের প্রত্যেককেই বলা হবে হুলুদুন ফালা মউত, হুলুদুন ফালা মউত, যে এখন তোমরা চিরদিন এই জায়গাতে থাকো, ফালা মউত, এরপরে আর কারো কেউ মৃত্যুবরণ করবে না। এই যে কথাটা হুলুদ ফালা মউত, মৃত্যুকে জবেহ করে দেয়া হবে এরপরে আর কেউ মরবে না, এটা কখন হবে, এই বিষয়ে মূল হাদিস হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, যে ইউতা বিল মউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল মউতি কাহাইআতি কাবশিন আমলাহ ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ ফায়াশরাইবুন ওয়ায়ানজুরুন ফায়াকুলুনা হাল তা'রিফুনা হাদা ফায়াকুলুনা নাআম হাদাল মউত وكلهم قد رآه ثم ينادي يا أهل النار فيشرئبون وينظرون فيقولون هل تعرفون فيقول هل تعرفون هذا فيقولون نعم هذا الموت وكلهم قد رآه فيذبح ثم يقول يا أهل الجنة خلود فلا موت ويا أهل النار خلود فلا موت ثم قرأ صلى الله عليه وسلم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة. এই হাদিসের সহিহ বুখারি এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, যে মউতকে নিয়ে আসা হবে একটা ধূসর রঙের ছাগলের ন্যায় একটা প্রাণীর আকৃতিতে, এবং তখন ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবেন, হে আহলুল জান্নাহ, হে জান্নাতবাসী, তখন তারা গাড় ফিরিয়ে তাকাবেন, তারা দেখবেন, তখন তাদেরকে বলা হবে হাল তা'রিফুনা হাদা, তোমরা এই 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 জন্তুটাকে চেনো, তারা বলবেন হ্যাঁ আমরা চিনি, এটা হচ্ছে মউত, তারা সবাই সেটাকে দেখতে পাবেন। অতঃপর জাহান্নামবাসীদেরকে দেখে বলা হবে, তারাও ঘাড় ফিরে তাকাবে, তাদেরকে বলা হবে হাল তা'রিফুনা হাদা, ওই প্রাণীটাকে দেখিয়ে বলা হবে যে এটাকে তোমরা চিনো, তারা বলবেন হ্যাঁ আমরা চিনি, এটা হচ্ছে মউত, প্রত্যেকেই তারা সেটা দেখেছেন, মউতকে সবাই দেখেছেন, অতএব সবাই এটাকে চিনতে পারবে। এরপরে ফায়ুজবাহ, ওই জন্তুটাকে, মউতটাকে নিয়ে আসা হবে যে জন্তুর আকৃতিতে, ওইটাকে জবেহ করা হবে, এরপরে বলা হবে, এরপরে বলবেন ওই ওই আহ্বানকারী ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী খুলুদ, এখন এখানে তোমরা কি চিরস্থায়ী, ফালা মউত, অতএব আর মৃত্যু নেই। জাহান্নামবাসীকে বলা হবে খুলুদ ফালা মউত, এখানে চিরস্থায়ী, আর মউত নেই, আর মৃত্যু নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, তাদেরকে ভয় দেখান ওই দিনের, ইয়াউমাল হাসরা, যেদিন তারা আক্ষেপ করবে, ইদ কুযিয়াল আমর, যখন সব বিষয়ে ফয়সালা হয়ে যাবে, ওহুম ফি গাফলা, আর তারা থাকবে কির মধ্যে, গাফলাতের মধ্যে, তারা গাফলাতের মধ্যে রয়েছে, ওই দিনের ভয় প্রদর্শন করুন তাদেরকে যেদিন সব কিছু ফয়সালা হয়ে যাবে। খুলুদ ফালা মউত, আহলুল জান্না খুলুদ ফালা মউত, জান্নাতবাসীদেরকে বলা হবে এখানে তোমরা চিরস্থায়ী, আর মৃত্যুবরণ করবে না। জাহান্নামবাসীদেরকে ফয়সালা করে দেওয়া হবে যে ওইখানেই থাকবে, তারা আর মৃত্যুবরণ করবে না। তো এই যে জবহুল মৌত, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, মৃত্যু জবেহ করে দেয়া হবে আর মৃত্যু হবে না, এটা কখন হবে? খুলুদুন ফালামুত, উভয়কেই জান্নাতবাসীদেরকেও এটা বলা হবে, জাহান্নামবাসীদেরকেও এটা বলা হবে, এটা কখন বলা হবে এই বিষয়ে কথা হচ্ছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো যে এই কথাটা তখনই বলা হবে যখন আহলুল কাবায়ির যারা আছেন তারা তাদের শাস্তি ভোগের পরে, তারা তাদের শাস্তি ভোগের পরে যখন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে চলে আসবেন। কারণ ওই খুলুদ বলার পরে ওইখান থেকে আর কোনো আউটগোয়িংও নাই, ইনকামিংও নাই, জাহান্নাম থেকে বেরিয়ে ওই খুলুদ বলার পরে, খুলুদ ফালা মউত এইটুকু বলার পরে জান্নাত থেকে কেউ বেরিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে কেউ জান্নাতে আসতে পারবে না এবং কেউ মৃত্যুবরণও করবে না। এই কারণে যে এই বিষয়টা কখন সংঘটিত হবে যখন আহলুল কাবায়ির যারা মুমিনদের মধ্যে যারা কবিরা গুনাহ করছেন বা যারা বিভিন্ন পাপ কাজ করছেন তারা তাদের শাস্তি ভোগের পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, তারা তাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন এরপরেই এই এই মৃত্যুর মৃত্যুকে জবাই করে দেয়া হবে। এ বিষয়টা আরো আরো স্পষ্ট সাহি বুখারি এবং সাহি মুসলিমের অন্য হাদিসে, ইজা সোয়ারা আহলুল জান্নাতি ইলাল জান্না ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইউযবাহ সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ লা মাউত ওয়া আহলান নার লা মাউত ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়া ইয়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিহিম। সাহেব বুখারি এবং মুসলিমের এই ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসে রয়েছে। আমরা পূর্বে যে হাদিস যেটা বললাম সেটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস এবং এটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আহলুল জান্নাতরা জান্নাতে চলে যাবেন এবং আহলুল নাররা যখন জাহান্নামে চলে যাবে তখন মউতকে জাহান্নাম জান্নাত এবং জান্নাতের মধ্যখানে নিয়ে এসে যবেহ করা হবে। এরপরে একজন আহ্বানকারী আহ্বান ডেকে বলবেন হে আহলুল জান্নাহ, লা মউত আর মৃত্যু নেই, এবং হে জাহান্নামবাসী কোনো মউত নেই আর মৃত্যু নেই। এই কথা শোনার পরে আহলুল জান্নাতের খুশি আরও বেড়ে যাবে, তারা আরও বেশি খুশি হবেন, আর আহলুল নার যারা জাহান্নামবাসীদের চিন্তা তাদের কষ্ট অনেক বেড়ে যাবে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আহলুল জান্নাতের মধ্যে গণ্য করুন এবং যাদের রূহ থাকবে মালায়ে আলাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে ধরনের রূহের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং আমরা সবাই নাউযু বিল্লাহি মিন জাহান্নাম بالله من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال وصلى اللهم على نبينا محمد صلى الله عليه وسلم. نعم بارك الله فيكم.